তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরবীক্ষণের কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমাদের সাথে কারি সাহেব রয়েছেন, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। হামদে বারী তাআলা, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, আমরাও শুনবো। আর যেহেতু অনুষ্ঠান গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে ধারাবাহিকভাবে আমরা এই অনুষ্ঠান করছি রহমতপূর্ণ প্রবাদ, আজকেও গাউসে পাকের জীবনের একটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। বিষয় কী নিয়েছি, কোন বিষয় নিয়ে আলোচনা করব, কি মাদানী ফুল রয়েছে আজকের বিষয়ের মধ্যে, একটু পরে আপনাদেরকে জানাবো। আমরা শুরুতে নাতখা ইসলাম ভাই থেকে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিষয় জানিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ما شاء الله ما شاء الله। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম থেকে নিয়ে বা পৃথিবীতে আগমনের পূর্বেও এবং গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে যাওয়ার পরেও, অর্থাৎ তার আগমনের পূর্ব থেকে নিয়ে ইন্তেকালের পর পর্যন্ত যে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেয়েছে, অলৌকিক ঘটনাগুলো আমরা জানতে পারি কিতাব থেকে অধ্যয়ন করি বা আল্লাহওয়ালা ব্যক্তিদের ওলামা ইকরামের মুখ থেকে আমরা শ্রবণ করে থাকি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপাদমস্তক ছিলেন, কারামতে ভরপুর। দুনিয়াতে আসার পূর্বে থেকেই কারামত প্রকাশ পাচ্ছে, অলৌকিক কিছু ঘটনা প্রকাশ পাচ্ছে এবং জীবদ্দশায় এবং ইন্তেকালের পরেও। বলা হয়েছে কি আল্লাহওয়ালা ব্যক্তি যারা, আল্লাহ তালার নেক বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তারা জীবদ্দশায় যতটা কারামত প্রকাশ পায় তার চেয়েও বেশি ইন্তেকালের পরে। তার কারণ হলো জীবদ্দশায় অনেকেই বুঝতে পারে না বা অনেকের কাছেই সেটা মনে হয় না, অনেকের কাছেই সেটা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু ইন্তেকালের পরে যখন তার অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পেতে থাকে তখন জীবদ্দশার চেয়ে ইন্তেকালের পরে তার কারামতটা বেশি প্রকাশ পায়। আর অনেক সময় জীবদ্দশায় অনেকে বলে না বা বলার সাহস পায় না বা লিখে না, লেখার সাহস পায় না বা লিখতে উৎসাহ পায় না। যখন ওই আল্লাহর ওলি ইন্তেকাল করে তখন তার জীবনী যখন কেউ লেখে তখন তার কারামতগুলো বেশি প্রকাশ পায়। আজকের অনুষ্ঠানে দর্শক আমরা বিষয় নিয়েছি গাউসে পাক রহমতুল্লাহি তালালের কারামত। আমরা গাউসে পাক রহমতুল্লাহি তালালের কারামত নিয়ে শুনব। অসংখ্য কারামত, অসংখ্য কারামত প্রকাশ পেয়েছে আমার গাউসে পাক রহমতুল্লাহি তালালের মাধ্যমে। আর কারামত কাকে বলে এটাও মোবালিকে দাওয়াত ইসলামী থেকে জানার চেষ্টা করব। কারামতের সংজ্ঞা কী তাও জানার চেষ্টা করব। আল্লাহওয়ালা ব্যক্তিদের থেকে যখন কোনো আপনার অলৌকিক কিছু প্রকাশ পায় এবং সাধারণ মানুষ থেকে আর নবীদের থেকে স্তর বাই এটার একটা পার্থক্য রয়েছে, এ বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, যাতে করে আমাদের সাধারণ মানুষের অন্তরে যে একটা ধোঁকা থাকে কারামত নিয়ে এটাও যেন দূর হয়ে যায়। মোবালিকে দাওয়াত ইসলামী, আজ আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই আছেন আলহামদুলিল্লাহ, এরপরে রফিক কাদেরী আত্তারি ভাইও আছেন। আমরা এক এক মোবালিক থেকে সুন্দর সুন্দর মাদানী ফুলগুলো শোনার চেষ্টা করবো আজকের অনুষ্ঠানে। আজকের বিষয় নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা হামদে বারী তালা শ্রবণ করব, এরপরে বিষয় নিয়ে কথা বলবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ, তেরে সরকার মিলাতা হে রজা, উসকো শফি জো মেরা গাউসে হে অর লাডলা, বেটা তেরা পুরন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি মানেরি জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করো হে খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করো হে খোদা দেখাও নূর নবীর রাজা দেখাও নূর নবীর রাজা সেথাই পড়ি এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আমরা হামদে বারি তাআলা সংক্ষিপ্ত শ্রবণ করলাম দর্শক শ্রোতা বিষয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কারামত আমাদের সাথে রফিক ভাই আছেন রফিক ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি শুরুতে কারামত নিয়ে আমরা আলোচনা শুনি ইনশা আল্লাহ তাআলা রফিক ভাই আজকের বিষয় গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কারামত কিছু মাদানী ফুল দর্শককে
আজকের যে বিষয় আপনি নিয়েছেন
জি
এটা এমন একটা চমৎকার বিষয় যা ইমানকে উজ্জীবিত করে আউলিয়ায়ে কেরামের প্রতি ভালোবাসাকে বৃদ্ধি করে দেয় আম্বিয়ায়ে কেরামের প্রতি যে শ্রদ্ধাবোধ যে সম্মান রয়েছে যে ভালোবাসা রয়েছে তাকে বহু বহু গুণে বৃদ্ধি করে দেয়
মাশাআল্লাহ
কারামত এর সংজ্ঞার সম্পর্কে যদি কিছু বলতেই হয় তাহলে আমরা দেখতে পাই যে কারামতের সাহাবা কিতাবের মধ্যে 36 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে কারামত কাকে বলে কারামত অর্থাৎ হলো অলৌকিক ঘটনা বা আশ্চর্যান্বিত ঘটনা যে ঘটনা দেখলে মানুষ আশ্চর্যান্বিত হয় বিস্মিত হয় অবাক হয়ে যায় অর্থাৎ এমন কোনো কাজ যেটা মানুষের বিবেক কিংবা বুদ্ধির আলোকে সেটাকে নিরূপণ করা যায় না যেমন একটা পাখা যদি শূন্যের উপর ঘুরতে থাকে তার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কোনো তার নেই কিছু নেই
জি
ফর এক্সাম্পল এখন মানুষ এটা বুঝতে পারবে না যে এই পাখাটা ঘুরছে কী করে
কী করে
এর মধ্যে তো ইলেকট্রিকের কোনো তার নেই বা কোনো এটাও ধারণা আসতে পারে যে এখন তো যে ম্যাগনেট রয়েছে চুম্বক রয়েছে চুম্বকের মাধ্যমে অনেক কিছু হয় বৈজ্ঞানিক কারিগরি টেকনিক্যাল যে প্রযুক্তি রয়েছে কিন্তু এমন স্তরে সেটা ঘুরছে শূন্য আকাশের মাঝে যে যেখানে না কোনো ম্যাগনেট আছে না কোনো বিদ্যুৎ আছে না কোনো বৈদ্যুতিক তার আছে ঘুরছে তখন মানুষ কিন্তু অবাক হয়ে যায় কিন্তু তার চেয়েও বেশি অবাক হবে যখন কোনো 4000 ফিট থেকে কোনো প্লেন ক্রাশ করলো নিচে পড়লো একজন মানুষও মারা গেল না
আল্লাহ আল্লাহ
এখন এটাকে আপনি কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন কোন বুদ্ধি দিয়ে কোন বিবেক দিয়ে আপনি সংজ্ঞায়িত করবেন তখন তো এটা স্বীকার করতেই হবে যে না এটা আল্লাহ তাআলার দয়া ছিল অলৌকিক ঘটনা আমরা এটা দেখিও পেপার পত্রিকায় যে অলৌকিক ঘটনা অলৌকিকভাবে বেঁচে গেল প্লেনের সব যাত্রী
জি
ক্রাশ হয়েছে 4000 ফিট থেকে নিচে পড়েছে একজনও মরেনি একটা উদাহরণের জন্য আমি বলছি তো অলৌকিক ঘটনা বা আশ্চর্য ঘটনা যখন কোনো কিছু প্রকাশ পায় সেটা যদি কোনো সাধারণ মুমিনের দ্বারা প্রকাশ পেয়ে যায় তখন সেটাকে বলা হয় মাউনাত ঠিক একইভাবে যখন কোনো আল্লাহর ওলির দ্বারা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে সেই একই অলৌকিক ঘটনা ঘটে তাকে আমরা বলি কারামত
সুবহানাল্লাহ
আচ্ছা নবুয়ত প্রকাশের পূর্বে
জি
আম্বিয়া কেরামের দ্বারা যে সকল অলৌকিক ঘটনা ঘটে যায় সেটাকে আমরা বলি ইরহাজ, যখন নবুয়ত প্রকাশ পেয়ে যায় তখন যদি কোনো আম্বিয়া কেরামের মাধ্যমে ঘটে সেই একই অলৌকিক ঘটনা।
জি,
এবং এটা বিভিন্ন ঘটনা হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে, সেটাকে আমরা বলি মুজিজা। এর ঠিক বিপরীতভাবে যদি আমরা লক্ষ্য করি যে না সে কোনো আল্লাহর ওলি, না কোনো আম্বিয়া কেরাম, না কোনো নবী, না কোনো মমিন, না মমিনও নয়, আম্বিয়া কেরামও নয়, সে কোনো আল্লাহর ওলিও নয়, অমুসলিম একজন ফাসিক ব্যক্তি যে ইমানও আনেনি, এমন কোনো ব্যক্তির দ্বারা যদি, কোনো ফাসিক এবং অমুসলিম ব্যক্তির দ্বারা যদি স্বভাব বিরুদ্ধ কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পেয়ে যায় তাকে আমরা বলি, তাকে শরীয়তের ভাষায় বলা হয় ইস্তিদরাজ।
জি,
এই যে বিষয়গুলো বিভিন্ন স্তর রয়েছে, মমিনের স্তর, আউলিয়া কেরামের স্তর, আম্বিয়া কেরামের স্তর, বিভিন্ন স্তর রয়েছে, এবং স্বয়ং যদি আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় যদি হয়ে যায়, আল্লাহর ইচ্ছায় কোনো কিছু অলৌকিক ঘটনা ঘটে গেল, সেটাকে আমরা বলি কুদরত।
জি,
এই পুরো বিষয়টাই আমরা ইস্তেদরাজ বলি, কুদরত বলি, সেটাকে মুজিজা বলি, কিংবা ইরহাজ বলি, কিংবা মাউনাত বলি, এই পুরো বিষয়টা কিন্তু আমাদের চিন্তা শক্তির বাইরে, টোটালি অ্যাবসলিউটলি বিয়ন্ড আওয়ার কনসেপ্ট, বিয়ন্ড আওয়ার ইন্টেলিজিবল, এটা আমাদের বোধগম্যের বাইরে, আমাদের বুঝের মধ্যে আসবে না। এটা কি করে হলো, কেমন করে হলো, সায়েন্টিস্ট যারা থাকে তারা কিন্তু সায়েন্টিফিক্যালি এটাকে ডিসক্রাইব করার চেষ্টা
করে,
যেটা এইভাবে না এইভাবে হয়েছে,
কিভাবে হলো
না ওইভাবে হয়েছে, সাধারণ মানুষের মাথায় আসবে না। আবার ওই একই কথা যখন কোনো শরীয়তের ধারক ও বাহক, কোনো আলিমে দিন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসে ইজাম যারা রয়েছেন, হাদিসের বিশারদগণ, কোরআনের বিশারদগণ, তখন তারা আবার শরীয়তের ভাষায় সেটাকে ডিফাইন করার চেষ্টা করে। তো আমরা মানব ওটাই যেটা ইসলাম আমাদেরকে বলেছে,
রাইট,
যেটা ইসলামের বিরুদ্ধে যায়, ইসলামের পরিপন্থী যে ঘটনা ঘটে বা যে বর্ণনা আসে সেটাকে মানা যাবে না, অর্থাৎ সেই বিজ্ঞান, সেই সায়েন্সকেই মানা যাবে যেটা ইসলামের সাথে যায়, ইসলামের বিরুদ্ধে নয়, শরীয়তের বিরুদ্ধে নয়, শরীয়তের পরিপন্থী নয়, এমন ব্যাখ্যা বিশ্লেষণকে
মানা যাবে না।
তাহলে ইমানের এখানে আশঙ্কা রয়েছে। তো আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলেই এই ঘটনাগুলো ঘটে থাকে,
রাইট রাইট, যার দ্বারা,
কখনো আউলিয়া কেরামের দ্বারা ঘটে, কখনো মুমিন বান্দার দ্বারা ঘটে, কখনো আম্বিয়া কেরামের দ্বারা ঘটেছিল, ঘটেছে,
রাইট রাইট রাইট,
যেহেতু আর নবুয়ত
বন্ধ
হয়ে গেছে, আর কোন নবী আসবেন না, কাজেই এই বিষয়ে এতদ বিষয়ে দেখুন, হযরত আল্লামা মাওলানা মুফতি আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আউলিয়া কেরামের কারামত সত্য, তা অস্বীকারী হচ্ছে পথভ্রষ্ট,
রাইট।
আউলিয়া কেরামের কারামতকে কেউ যদি অস্বীকার করে যে না গওসে পাকের এত ঘটনা শুনেছি, খাজা গরিবে নওয়াজের এত ঘটনা শুনেছি,
বা নওয়াট বলে বা মিথ্যা বলে, এরকম
আমাদের এই বাংলাদেশে কত আল্লাহর ওলি রয়েছে,
জি
আমরা শুনেছি যে 360 জন আল্লাহর ওলি এই বাংলাদেশে পদার্পণ করেছেন, বহির্বিশ্ব থেকে এসেছেন, তাদের বিভিন্ন কারামতের ঘটনা আমরা কিতাবের মধ্যে পেয়েছি, ইতিহাস বলে। এখন সেই সকল ঘটনা, কিংবা কোনো সাহাবি সাহাবায়ে কেরামের ঘটনা, অথবা কোনো আম্বিয়ায়ে কেরামের ঘটনা কেউ যদি অস্বীকার করে, অলৌকিক ঘটনার কথা বলছি, তাহলে সে স্পষ্টতই সে পথভ্রষ্ট, মিসগাইডেড সে। আর এতদ প্রসঙ্গে হযরত সাইয়েদুনা আবু ইয়াজিদ বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি তুমি দেখো যে কোনো ব্যক্তিকে এমন কারামত দান করা হয়েছে যে বাতাসে উড়তে পারে, তবে তার ধোকায় পড়ো না, তার
ধোকায়
পড়ো না, দেখো, আগে দেখো যে সে আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ এবং শরীয়তের অনুসরণে কেমন, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ দিয়েছেন তার উপর আমল করে কিনা,
রাইট,
এবং যে বিষয়ে নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকে কিনা, শরীয়তের সীমা এবং এর অনুসরণের প্রতি সে মনোযোগী কিনা।
আল্লাহ আল্লাহ,
যদি শরীয়তের সে অনুসরণ না করে, যদি সে আল্লাহর আদেশ অথবা নিষেধ মান্য না করে, তার কোনো তোয়াক্কাই করে না, তার ধারের কাছে সে নেই, তাহলে তার এমন অলৌকিক ঘটনা যদি সে দেখে, সে যদি আকাশে উড়ে যায়,
আহা,
কোনো কিছু ছাড়া শূন্যের উপরে ভেসে যাচ্ছে, তার এই ধোকায় পড়ো না। এটাও কিন্তু আউলিয়ায়ে কেরাম আমাদেরকে
পথ দেখিয়েছেন,
উলামায়ে কেরাম আমাদেরকে পথ দেখিয়েছেন,
রাইট রাইট রাইট।
তো কাছেই এই অলৌকিক ঘটনা আমরা কারামত বলি, মুজিজা বলি, মাওনাত বলি, কিংবা ইরহাজ বলি, কিংবা ইস্তিদরাজ বলি, যে কোনো বিষয় আগে দেখতে হবে যে তিনি শরীয়তের পাবন্দ কিনা, আল্লাহওয়ালা কোনো ব্যক্তি কিনা, তার দ্বারা ইসলামের পরিপন্থী, শরীয়তের পরিপন্থী কোনো কাজ হচ্ছে কিনা, তাহলে সেটা মানা।
ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে কারামত বলবো না যতক্ষণে তার শরীয়তের উপরে আমল থাকবে না, শরীয়তের থেকে সে বাহিরে এক হলো গিয়া পাগল ব্যক্তি, যে নামাজ বুঝে না বা খাবার বুঝে না বা এখানে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে দর্শক শ্রোতা, এমন ব্যক্তির কথা আলাদা, বাকি যারা হুঁশে আছে, খাবার বুঝে, পোশাক বুঝে, ভালো স্থান বুঝে, এমন ব্যক্তিরা নামাজ পড়বে না, কিন্তু তার থেকে এমন অলৌকিক কিছু ঘটনা প্রকাশ পেয়েছে বা সে প্রকাশ করেছে, আমরা যেন অন্ধভক্ত না হই, এটাও যেন আমাদের মাথায় রাখি, অন্ধভক্ত কারো হওয়া যাবে না। হ্যাঁ, সে শরীয়তের উপর আমল করছে, নামাজ জামাতের সাথে আদায় করছে, সুন্নতের উপরে আমল করছে, দাড়ি এক মুষ্টি আছে, বাহ্যিকভাবে সে শরীয়তকে পরিপূর্ণভাবে ফলো করছে, এরপরে তার থেকে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ পায় সে মুমিন বান্দা। তো আমাদের রফিক ভাই যেটা বললেন, কিতাব থেকে আমাদেরকে এই মোতাবেকই তাকে মানতে হবে, একজন আল্লাহর ওলি, সে নামাজে, রোজায়, ইবাদতে, দান, সৎকায়, খেরাতে, শরীয়তের হুকুমগুলো, হাদিসের হুকুমগুলো, কোরআনের হুকুমগুলো মেনে চলে, বা সে আল্লাহর ওলি আছে, আল্লাহর বন্ধু আছে, তার থেকে প্রকাশ পায়, তখন আমরা তাকে কারামত বলবো এবং তার কারামতগুলো আমরা মেনে নিব, না হয়তো আবার পথভ্রষ্ট হয়ে যাব। এই সবগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, যাতে করে কারামত কাকে বলে, আল্লাহর ওলিদের এবং নবী রসুলদের এবং সাহাবা একরামদের, সাধারণ মানুষদের, মুমিনদের, অমুসলিমদের সকলের কিন্তু অলৌকিক ঘটনা প্রকাশ পেতে পারে বলে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই ধরনের সকল ব্যক্তি থেকে অলৌকিক ঘটনা প্রকাশ পেতে পারে, কিন্তু এক একজনার এক এক রকমের নাম দেওয়া হয়েছে। অমুসলিমদের দ্বারা প্রকাশ পেলে তার নাম ভিন্ন, সাধারণ মুমিন দ্বারা প্রকাশ পেলে তার নাম ভিন্ন, আউলিয়াকরাম দ্বারা প্রকাশ পেলে তার নাম ভিন্ন, নবী রসুলদের দ্বারা প্রকাশ পেলে তাদের নাম ভিন্ন রাখা হয়েছে। তো এটার উপরে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সকলের সব বিষয়গুলো যেন আমরা মেনে না নিই। মিরাজ ভাই আমাদের সাথে আছেন, মিরাজ ভাই থেকেও কিছু কথা আমরা শ্রবণ করি গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কারামত নিয়ে, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়ায়ের মুরসালিন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার কারামত যদি আমরা আসলে দেখতে যাই, তাহলে এইটার শুভ যে জন্ম ছিল এটাই ছিল কারামতের মধ্যে।
অবশ্যই অবশ্যই,
কেননা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই মাহে রমজানুল মুবারকের সোমবার সুবে সাদিকের সময় যখন তিনি দুনিয়াতে তশরিফ আনে, তখন তার জবান থেকে আল্লাহ আল্লাহ, সাধারণত আমাদের যাদের সন্তান হয় দুনিয়াতে নিয়ামত আসে তো আমরা দেখি তারা কান্না করে, গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই যখন দুনিয়াতে এসেছে তখন তার জবানে আল্লাহ আল্লাহ শব্দটা ছিল।
সুবহানাল্লাহ,
তো তার পবিত্র জন্মটাই ছিল কি কারামতের মধ্যে, যিনি মাদারজাত অর্থাৎ মার গর্ভ থেকেই কি ছিল,
ওলি হয়ে আসছে,
ওলি হয়ে দুনিয়াতে আসছে, কেননা তিনি রহমতুল্লাহি তাআলা আলাই এর মর্যাদা এমন ছিল, তিনি রহমতুল্লাহি তাআলা আলাই যেই দিন দুনিয়াতে তশরিফ এনেছে ওই দিন বাগদাদ শরীফের মধ্যে কম বেশি আপনার 1100 সন্তান ছেলে সন্তান জন্ম নিয়েছে, আর ওই 1100টি তার আল্লাহর ওলি ছিল। আল্লাহ পাক তাদেরকে তাদের উপরকে আল্লাহ তাআলা দয়া করেছে, এই বিলায়াতের মহান তাস আল্লাহ পাক তার সম্মানে তাদেরকে দান করেছে। তো গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর জীবন অসংখ্য দিক যদি আমরা দেখি, তো এর চেয়ে তার বড় কী হতে পারে, যিনি মার গর্ভ থেকে আপনার 18 পারা কি হেফজ করে ইনি দুনিয়াতে তশরিফ এনেছে।
সুবহানাল্লাহ,
আল্লাহ আকবার, এবং তার সম্মানিত আম্মা জান যখন হাঁচি দিত, যখন আলহামদুলিল্লাহ পাঠ করো, তো তিনি রহমতুল্লাহি তাআলাই পেটে থাকা অবস্থায় এর উত্তর প্রদান করতেন। তো এইভাবে যদি আমরা তার জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যে বিষয়টা আমাদের রফিক ভাই বলল যে আসলে কারামতির যে বিষয়, আমরা তখনই এটা তাদের মাঝ থেকে আমরা বুঝতে পারবো বা ধারণা করতে পারবো যখন তারা শরীয়তের পাবন্দ, শরীয়তের উপর তাদের আমল থাকবে। আর যদি আমার গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই এর মুবারক জীবনী দেখা যায়, তিনি রহমতুল্লাহি তাআলাই শরীয়তের এমন পাবন্দী ছিল, উলামা ইকরাম ফরমান, যিনি 40 বছর টানা যিনি ইশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। গাউসে
পাক রহমতুল্লাহি তাআলাই তো নিজে শরীয়তের উপর ছিলেনই, তিনি 9,00,000 মুসলমানকে শরীয়তের উপরে পরিচালিত করেছেন
এবং শরীয়তটা
দেখিয়েছেন।
শরীয়ত কেমন ছিল যখন সে বাল্য বয়সে, আমরা এই ঘটনা হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেক পূর্ব থেকে শুনেছি, যখন সে সফরের উদ্দেশ্যে ইলমি দিন শিখার জন্য যখন ঘর থেকে বেরোলো, কেমন শরীয়তের পাবন্দ, যখন তার মা তার সাথে কিছু আশরাফি, যখন কিছু দিরাম তার সাথে কী দিয়ে দিল, তার জামার মধ্যে দিয়ে দিল, তার সততা এমন ছিল, শরীয়ত এমন ছিল, বাল্য বয়স থেকে যখন ডাকাতের দল তার কাছ থেকে, অর্থাৎ জাহাজের সকল লোক থেকে যখন ডাকাতি করতে শুরু করলো, তখন কিন্তু ওই বয়সেও সে শরীয়তের পাবন ছিল, সে চাইলে ওই সময় কি করতে পারতো, যদি একটু বাহানা বা যদি কথাটা একটু ঘুরিয়ে বললে তখন কি হয়ে যেত, ডাকাতরা তার কাছে চলে যেত, কিন্তু গাউসে পাক রহমতুল্লাহি তাআলা কিন্তু ওই মুহূর্তেও কি করে নাই, শরীয়তের অর্থাৎ বাল্য বয়স থেকে তিনি শরীয়তের পাবন ছিল।
আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই যেটা শুরুতে বললাম যে তিনি তার প্রতিটা মুহূর্ত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশিতে বা রেজামন্দিতে বা বাদ্য, যেটাকে আমরা বলি, এই পথটাই তিনি বেছে নিয়েছেন। যত কষ্ট আসুক না কেন, যত যন্ত্রণা আসুক না কেন, সে আল্লাহ ও তার রাসূলের পথ থেকে কখনো সরে দাঁড়ানি। আমরা শোয়েবের কাছে একটু নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপরে আবারও আলোচনায় ফিরবেন ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, শুন দর প্রিয় নবী যেমন, কেন ভবে এমন, শুন দর প্রিয় নবী যেমন, কেন ভবে এমন, হুসন খাতা হে জিসকি নমক কি কসম, ও মলি হে দিলারা হমারা নবী তোমার মতো সুন্দর হয়নি কেহ সৃজন, শুন দর প্রিয় নবী যেমন, কেন ভবে এমন, পাবে না কেহ উপমান তোমার প্রিয় নবী, উপমান তোমার কেউ দেখেনি কখন, তোমার মতো কেউ হয়নি সৃজন, পাবে না কেহ উপমান তোমার প্রিয় নবী, তোমার মতো সুন্দর হয়নি কেহ সৃজন, তোমার মতো সুন্দর হয়নি কেহ সৃজন, মেরাজ রজনী বলে শুনো তুরে সিনে, না মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা ওহী হে আউয়াল ওহী হে আখির ওহী হে জাহির ওহী হে বাতিন উসি কে জলবে উসি সে মিলে উসি সে উসকে তরফ গয়ে থে হিজাব উঠনে মে লাখো পর্দে হর এক পর্দে মে লাখো জলবে অজব ঘরি থি কে বসলে ফুরকত জনম কে বিছড়ে গলে মিলে থে মেরাজ রজনী বলে শোনো তোরে সিনা নয়ন যদি সখম হয় পর্দারনে প্রয়োগ নয়ন যদি সখম হয় পর্দারনে প্রয়োজন প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় যাহা জিকির হবীব হোতা হ্যায় ওহাঁ রহমতোঁ কা নুজুল হোতা হ্যায় প্রিয় নবীর আলোচনা যেথায় আদবে হয় রহমতেরি বারি ধারা সেথায় হয় বর্ষণ রহমতেরি বারি ধারা সেথায় হয় বর্ষণ যা কিছু পৃথিবী এ করেছে খোদা সৃজন শুন তোর প্রিয় নবী যেমন কেনে ভবে এমন চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি হম হো গই পুষ্টে ফলক স্থান জমিন সে কি সুন হম পে মদিনা হ্যায় ও রুতবা হে হামারা চন্দ্র সূর্য পে গগন সম্মানিত হয়নি কুম্বদে খজরা পে মর্যাদা বান ভুবন কুম্বদে খজরা পে মর্যাদা বান ভুবন যা কিছু পৃথিবীতে করেছে খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেনে ভবে এমন
সুবহানাল্লাহ পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আছে আমার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতন আর কিছু নেই, আর কিছু নেই, হবেও না। আমার নুরানি রসুলের চেহারা মোবারক যে একবার দেখেছে, ওই চোখ পৃথিবীতে আর দ্বিতীয় এমন কোনো চেহারা কখনো দেখেনি না কখনো দেখবে। যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী দেখাবেন, ফেরেশতারা আসতো আর বলতো, মা আমেনা এমন এক সত্তাকে তুমি পৃথিবী দেখাচ্ছ, এমন শিশু পৃথিবীতে না কোনো মা জন্ম দিয়েছে না জন্ম দিতে পারবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না কেউ ছিল, না কেউ হবে, না কেউ আছে। আল্লাহ তাবারক তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান আর মর্যাদা সবসময় যেন আমরা বলতে পারি, নিজেদের মুখে রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দিক। ফেসবুকের সাথে যারা আছেন কয়েকজনের নাম পড়ি, এরপরে কলগুলো শোনার। কাইয়ুম ভাই আমাদের সাথে আছেন, তিনি বললেন তার একজন ভাই মারা গেছেন কারেন্টে, শর্ট খেয়ে দোয়া করতে বলেছেন, আল্লাহ তাবারক তাআলা তাকে জান্নাত নসিব করুক, জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিক। আত্মীয়স্বজন যারা আছে ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করুক। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি নাত শুনতে চাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি লিখছেন, ইনশা আল্লাহ তাআলা। এরপরে আরেকজন লিখলেন, জাকির ভাই আমারই মনের এই ভাষণা নাটটি শুনতে চাই, ইনশা আল্লাহ তাআলা। সাথে থাকুন যদি সম্ভব হয়, শোনাব ইনশাআল্লাহ। আরেকজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। রহমতপূর্ণ প্রভাত, অনুষ্ঠানটি অনেক ভালো লাগে। আজকের বিষয় গাউসে পাকের কারামত সম্পর্কে জানতে চাই। মাদানী চ্যানেলে জাকির ভাই, রফিক ভাই, শোয়েব ভাইকে মোবারকবাদ জানাই। মোহাম্মদ জাকির আশরাফি ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন, তিনিও কমেন্টস করছেন। এরপরে শাহালম ভাই আমাদের সাথে আছেন, মোবারকবাদ দিয়েছেন, সালামও দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মোহাম্মদ নাসির আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তিনি দাওয়াত ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন, মাশাআল্লাহ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা কবুল করে নিক যে আপনারা ফেসবুকের মাধ্যমেও দাওয়াত ইসলামীর সাথে রয়েছেন এবং মাদানী চ্যানেল দেখছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। কয়েকটা কল শুনি আমরা, এরপরে আলোচনায় ফিরব। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
সাইদুল ইসলাম, আমার অনেক ভালো লাগে এই চ্যানেল, আপনাদের যখন বয়ান শুরু হয় আমার শুনতে অনেক ভালো লাগে। আপনাদের এই চ্যানেল করার জন্য অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে সবার জন্য, পুরো ফ্যামিলির জন্য।
মাশাআল্লাহ, এই চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে যখন বয়ান শুরু হয়? আপনি বলছেন যখন আপনাদের বয়ান শুরু হয়, আমাদের বয়ান শেষ হয়েছে কখন? মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ সব সময়, কখনো আমি, কখনো রফিক ভাই, কখনো মিরাজ ভাই, কখনো রিয়াজ ভাই, কখনো কেউ না কেউ আছেই, থাকেই। দেখবেন এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান চলছে, শেষ হওয়ার পরে আবার কেউ না কেউ চলে আসবে অনুষ্ঠান নিয়ে। তো সাথেই থাকবেন সবসময়, আশা রাখি অনুষ্ঠানগুলো দেখবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
ঢাকা থেকে মোহাম্মদ তানভীর আহমেদ বলছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের সাথে আমাদেরকে আল্লাহ তাআলা মাদানী চ্যানেল দান করেছে। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হৃদয়ের মধ্যে মদিনা শরীফের সুশীতল ঠান্ডা ঠান্ডার সুবাসের আভা আমাদের অন্তরে ছড়াচ্ছে। আল্লাহ তাআলা দিন বা দিন দাওয়াত ইসলামিক উন্নতি নসিব করুক। আমি একটি নাত শরীফ শুনতে চাই, নাত খাই ইসলামী ভাই থেকে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। দোয়া করতে হবে নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের আশায় কান্না করতে হবে, দুরুদ ও সালাম পাঠ করতে হবে, এরপরে দুরুদে তাস পাঠ করতে হবে, এরপরে কাসিদায়ে গাউসিয়া পাঠ করতে হবে, প্রতিদিন রাতে অজু সহকারে ঘুমাতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল খেতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে, নবীর দিদারের জন্য কান্না করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আমার নবীর দয়া হয়ে যাবে, সত্যি দয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম শাহালম, আমি হবিগঞ্জ থেকে বলছি। আপনাদের এই অনুষ্ঠানটা দেখতে শুনতে পেয়ে আমি আপনাদের কাছ থেকে নাতি রাসুল শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওয়াই জায়গা, নাতটি শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, দেখা যায় মাদানী চ্যানেলের মাধ্যমে এক একজন ভাইয়ের এক একটা আবেগ, মনের হৃদয়ের কথাগুলো আমাদের সাথে শেয়ার করছেন। কেউ বা নবীর দিদার চায়, আবার কেউ বা মদিনায় যেতে চায়। মাদানী চ্যানেল এমন একটা জায়গা, সবার দুঃখের কথাগুলো শুনি, আবার এমনও আছে অনেকেরটা শুনতে পারি কিন্তু এখানে প্রকাশ করতে পারি না। একদিন মাদানী চ্যানেলের বিষয় নেওয়া হয়েছিল, মা বাবার ডাক কানে বাজে, এমন কিছু কল এসেছিল ওদিন যা আমরা এখানে শুনিনি বা শোনার মতো ছিল না, এখানে কলগুলো চালানোর মতো ছিল না। কিন্তু বুঝতে পারলাম যে আমার আপনার কষ্টের কথাগুলো শেয়ার করার মতো বা বলার মতো একটা জায়গা আমরা পেয়েছি মাদানী চ্যানেল। একটু আগে যে ভাই কল করলেন, আমার নবীর দিদার পেতে চাই বা নবীর দিদার কীভাবে পাবো এই কালামটি শুনিয়ে দিন। আরেকজন বললেন, মদিনায় যেতে চাই কীভাবে যাব এই কালামটি শুনিয়ে দিন। কালামের মাধ্যমেই তো শায়ের যারা আছেন, কবি যারা আছেন, তারা নাতে রসুলের মাধ্যমেই ওই কথাগুলো তুলে ধরছেন, আবেগগুলো তুলে ধরছেন, আর আপনার দোয়াটা তুলে ধরছেন, ইয়া রসুলাল্লাহ মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যায় যেন মদিনায় ডেকে নেন। তো মাদানী চ্যানেল এমন একটা জায়গা, এমন একটা স্থান, এমন একটা জিনিস যেখানে আমরা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি, আর কারো কাছে না হলেও মাদানী চ্যানেলকে বলতে পারি যে আমাকে মদিনায় যাওয়ার আমার খুব ইচ্ছা, আমাকে কালামটি শুনিয়ে দেন, আল্লাহ তাআলা কবুল করেন। পরবর্তী কল দেন।
আমার নাম আবুল সালাম, নোয়াখালী থেকে। আমি মাদানী চ্যানেল দেখি সবসময়, আমার কাছে যথেষ্ট ভালো লাগে। আল্লাহ পাক আপনাদেরকে ইমানি তৌফিক দান করুন যাতে সারা জীবন ইচ্ছা চলে, আমার জন্য দোয়া করবেন।
আমিন আমিন আমিন, আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নিক। এত সুন্দর দোয়া দিয়েছেন, আল্লাহ আমাদেরকেও ইমান হিফাজত দান করুক, ইন্তেকালের সময় যেন ইমান নিয়ে ইন্তেকাল করতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক। মিরাজ ভাই, রফিক ভাই, শোয়েব ভাই নিয়ত করেনি, এত সুন্দর দোয়া মানুষ আমাদেরকে দিচ্ছে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি, নিয়ত করেনি। ইনশাআল্লাহ তালা সবসময় আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল দেন। আচ্ছা, মিরাজের কালাম সম্ভবত এটা মিরাজুন্নবীর কালাম সারিবদ্ধ হয়, আরও সেই রকম একটা কালাম রয়েছে, যদি সম্ভব হয় শোনাবে আমাদের সবাই, আমরা কিছু আলোচনা আরও শুনি, রফিক ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তার কালাম আবারও শোনার জন্য রফিক শোয়েব ভাইকে আমরা সময় দেব ইনশাআল্লাহ। জি রফিক ভাই,
গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি,
জি,
এমন একজন উঁচু স্তরের মাহাত্মপূর্ণ মর্যাদাপূর্ণ বলি ছিলেন যে তার দোয়ার যে ঘটনা রয়েছে সেটাও যদি আমরা শুনি আমাদের ইমান উজ্জীবিত হয়ে যাবে।
সুবহানাল্লাহ,
অর্থাৎ আউলিয়ায়ে কেরামের প্রতি আমাদের যে ভালোবাসা রয়েছে, যে শ্রদ্ধা বোধ রয়েছে, যে সম্মান রয়েছে, অর্থাৎ হার্টের মধ্যে যে একটা সফট কর্নার রয়েছে সেটা আরও বেশি উজ্জীবিত হয়ে যাবে।
সুবহানাল্লাহ,
বাহজাতুল আসরার কিতাবের মধ্যে গৌসে পাকের অনেক ঘটনা, অনেক কারামত এবং অনেক তার জীবনীর যে বিশেষ বিশেষ দিকগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই কিতাবের মধ্যেই লিখিত রয়েছে যে হযরত সাইয়েদুনা শেখ ইসমাইল বিন আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হযরত সাইয়েদুনা শেখ আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন অসুস্থ হতেন তখন কখনো কখনো আমার জরিরানের বাড়িতে তশরিফ নিয়ে যেতেন। জরিরান হচ্ছে একটা স্থানের জায়গা,
আচ্ছা,
সেখানে তশরিফ নিয়ে যেতেন এবং সেখানে কিছুদিন অবস্থান করতেন। একবার তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অসুস্থ হয়ে সেখানে তশরিফ নিয়ে গেলেন, তখন তার নিকট গৌসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুশ্রূষা জ্ঞাপনের উদ্দেশ্যে বাগদাদ থেকে সেখানে তশরিফ নিয়ে এলেন। এভাবে উভয় আউলিয়া ইকরাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমা আমার বাড়িতে একত্রিত হয়ে গেলেন।
আহা,
মানে সোনে পে সোহাগা, একসাথে দুজন আউলিয়া বাড়িতে যদি চলে আসেন,
সুবহানাল্লাহ,
একজন হচ্ছেন ওয়ালি আল্লাহ আর একজন হচ্ছেন সুলতানুল আউলিয়া,
আল্লাহ,
যিনি ওলিদের ওয়ালি,
আল্লাহ আল্লাহ,
দুজনেই আমার বাড়িতে তশরিফ নিয়ে এলেন। এখানে দুটি খেজুরের গাছ ছিল, সেই বাড়ির বাইরে দুটি খেজুরের গাছ ছিল, সেই গাছ দুটি চার বছর ধরে শুকিয়ে গিয়েছিল, কোনো ফল দিত না, মরে যায় যেভাবে গাছ, মরে গিয়েছিল, কোনো ফল দিত না সেই গাছ। সেখানে আমার গৌসে পাক কুতুবে রব্বানি, গৌসে সামদানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই দুটি গাছের একটির নিচে বসে ওযু করলেন,
আচ্ছা,
আর আরেকটির নিচে নামাজ আদায়
করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ওই দুটি গাছ যে ছিল তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কাটতে চেয়েছিলেন যে আমি এই গাছ যেহেতু শুকিয়ে গেছে আমি এটাকে কেটে ফেলবো।
আচ্ছা,
আল্লাহ তাআলার কি শান, দেখুন যখনই বড়পীর আব্দুল কাদের জিলানি সে একটি গাছের নিচনে অজু করলেন, আরেকটি গাছের নিচনে নামাজ পড়লেন, যখন তিনি নামাজ পড়ে নিলেন দেখতে দেখতেই সেই গাছ দুটির মধ্যে সবুজ পাতা অর্থাৎ চিরহরিত হয়ে গেল, গাছগুলোর সবুজ শ্যামল হয়ে গেল এবং কিছুদিনের মধ্যে সেই গাছে ফল ধরল।
আহা সুবহানাল্লাহ,
এত ফল ধরল
সুবহানাল্লাহ,
যা সেই গাছে কোনোদিনই এত ফল ধরেনি।
আহা,
দেখুন আল্লাহর ওলির কারামত দেখুন। তো এর কিছুদিন পর যখন গৌসে পাক তাসিম নিয়ে গেলেন, যখন গাছে সেই গাছে খেজুর এলো, প্রচুর খেজুর এলো, মানে এতই খেজুর এলো যা তার ধারণার বাইরে, সেখান থেকে কিছু খেজুর তিনি কি করলেন, গৌসে পাকের কাছে উপহার স্বরূপ দেওয়ার জন্য তাসিফ নিয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
তো সেই খেজুর গৌসে পাক দেখে খুশি হলেন, সেখান থেকে কিছুদিনই আহার করলেন, আহার করার পর তাকে দোয়া দিলেন সেই আল্লাহর ওলিকে, হযরত সাইয়েদুনা শেখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দোয়া দিলেন, এমন দোয়া দিলেন যে আল্লাহ পাক তোমার দিরহাম, তোমার দাড়িপাল্লা, তোমার পশুর দুধে, তোমার জমিনের মধ্যে আল্লাহ তাআলা অজস্র বরকত দান করুন।
সুবহান,
দেখুন দোয়া আল্লাহর ওলির দোয়া কেমন। দোয়া তো আমরাও করি,
আমরাও করি,
আর দোয়ার আল্লাহর ওলিগণও করে থাকেন।
আহাহা,
হযরত সাইয়েদুনা শেখ ইসমাইল বিন আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, গসে পাকের এই দোয়ার পর আমার জমিনে সেই বছরের তুলনায়, মানে সেই বছরই অন্যান্য বছরের তুলনায় 2-3 গুণ বেশি ফসল উৎপন্ন হলো। এখন আমার এমন অবস্থা হলো যে যখন আমি 1 দিরহাম ব্যয় করি তখন তা দ্বারা আমার নিকট 2-3 গুণ মাল এসে যায়, মানে 2-3 গুণ মাল বেশি এসে যায়। যখন আমি 100 বস্তা গম কোথাও রাখি, অতপর তা থেকে 50 বস্তা ব্যয় করি, পরবর্তীতে দেখি সেখানে 100 বস্তাই রয়েছে, 100 বস্তাই মালামাল অর্থাৎ ফসলাদি সেখানে রয়েছে, আর অবশিষ্টগুলো দেখলে তখন দেখা যায় যে 100 বস্তাই সেখানে রয়েছে, আমার পশুরা এমনভাবে বাচ্চা দিত, পশু যে রয়েছে এমনভাবে বাচ্চা দিত যে আমি সেগুলো গণনাও করে শেষ করে করতে পারতাম না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আমি তাদের সংখ্যা ভুলে যেতাম। এই অবস্থা হযরত সাইয়েদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার বরকতে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।
আল্লাহ আল্লাহ,
কেমন বরকত দেখুন আল্লাহর ওলিগণের দোয়ায়, যে আল্লাহর ওলিরা যেখানেই তাশরিফ নিয়ে যেতেন সেখানে ফুলে ফলে শস্য শ্যামলে ভরে যেত,
রাইট রাইট,
কানায় কানায় মরা গাছ জীবিত হয়ে যেত। আমার গসে পাক রহমতুল্লাহ তাআলা, এরকম বিভিন্ন কারামতের ঘটনা রয়েছে,
অবশ্যই অবশ্যই,
যদি সময় থাকে তো আরো একটু ঘটনা
শোনাবো ইনশাআল্লাহ তাআলা দর্শককে শোনাবো। আজকের বিষয় তো নিয়েছি গসে পাক রহমতুল্লাহ তাআলা এর কারামত, আর যতই শুনি, যতই শুনতে চাই, যত শোনাতে চাই, আমাদেরও শোনাতে ভালো লাগে, আশা রাখি দর্শকেরও শুনতে ভালো লাগে। এই জন্য ভালো লাগে কি, আমরা তো গৌসে পাককে ভালোবাসি, আমরা তো গৌসে পাকের গোলাম রয়েছি, আমরা গৌসে পাকের মুরিদ রয়েছি, ভক্ত রয়েছি। গৌসে পাকের শান ও মান, কারামতের কথা, তার সম্মানের কথা যত শুনতে থাকি আমাদের কাছে ততই ভালো লাগে। আর যারা জ্বলার তারা তো জ্বলতেই থাকে, আর জ্বলতেই থাকবে তারা ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই কিছু বলেন আমাদেরকে, জি
একবার আপনার আবুল হাসান নামে এক ব্যক্তি, আবুল মুজাফফর, তো সে ব্যবসার উদ্দেশ্যে ইনি সফরে যাওয়ার জন্য ইনি ইচ্ছা পোষণ করলো যে দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়ার কেমন তাসির হয়ে থাকে।
সুবহানাল্লাহ,
দোয়ার কারণে মানুষের তকদির পরিবর্তন
হয়ে যায়।
তো অনেকে এখন দোয়ার যে বিষয়, অনেকে দোয়ার বিষয় কি, পূর্বে এমন একটা সময় ছিল মানুষ বুজুর্গানি দিন থেকে তারা দোয়া নিত।
সুবহানাল্লাহ,
তো আবুল হাসান মুজাফফর, তো সে ব্যবসার উদ্দেশ্যে সে শাম দেশে যাবে, তো আপনার দোয়া নেওয়ার জন্য শেখ হামদাত রহমতুল্লাহ তাআলা এর দরবারে উপস্থিত হলো আর বলল, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ব্যবসার উদ্দেশ্যে কি শাম দেশে যাব,
আচ্ছা
জেনে আমার সফর কামিয়াবি হয়। তখন হামদাত রহমতুল্লাহ তাআলা বলতে লাগলো যে আপনি আপনার সফরকে এইবার কি করে দেন, বাতিল করে দেন, কারণ আপনি যদি সফরে যান আমি এটা দেখতে পাচ্ছি যে ডাকাত আপনার উপর হামলা করবে এবং আপনার মালকে ছিনিয়ে নিবে এবং আপনাকে হত্যা করবে।
আচ্ছা,
তো সে চিন্তিত হয়ে গেল যে আমি ব্যবসার উদ্দেশ্যে সকল সাবান রেডি, তা আমি এখন যদি এই ব্যবসা এই সফরকে বাতিল করে দিই তো কীভাবে হবে। তো সে প্রথম মধ্যে আপনার দুঃখিত অবস্থায় তার চেহারার মধ্যে কি আপনার দুশ্চিন্তার ছাপ, হ্যাঁ মলিন ভাব। তো পথের মধ্যে গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই তার এই দুঃখীময় চেহারা দেখে বলতে লাগলো যে আপনার চেহারা এমন কেন,
এত মলিন কেন,
এত মলিন কেন? তখন সেই পুরো ঘটনাটা বলল যে এমন আমি সফরের উদ্দেশ্যে, ব্যবসায়ের উদ্দেশ্যে আমি যাওয়ার ইচ্ছা পোষণ করলাম, কিন্তু হুজুর কি আমাকে এই বিষয়ে উপদেশ দিল, জানি এই সফর আমি বাতিল করে দিই। তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই তাকে ইরশাদ করলেন যে তুমি যাও, তুমি আগ্রহ নিয়ে সফর করো, তোমার সফর কামিয়াবি।
আল্লাহ আল্লাহ।
অতঃপর যখন সে শাম দেশের উদ্দেশ্যে সফরে বের হয়ে গেল, ওই ব্যবসার ভিতরে সে অনেক লাভ করলো এবং 1000 আপনার আশরাফির থলে, একটা থলের মধ্যে নিল, অনেক লাভ আর আনন্দিত। তো একই স্থানে সে নিজের ভুল হওয়ার কারণে কোনো এক জায়গায় ভুলে ওই দিরহামের যে আশরাফির যে থলেটা ওইটা কোনো জায়গায় রেখে দিল।
আচ্ছা,
আর তার খুঁজতে খুঁজতে বেকার আর যে আমার এই এই এত আশরাফিগুলো কোথায় চলে গেল, হ্যাঁ তো এই কথাই নিয়ে চিন্তা করতে করতে একসময় তার গভীর ঘুম, সে তার নিদ্রা চলে আসলো, সে শুয়ে পড়ল আর স্বপ্নের মধ্যে দেখতে পেল যে আপনার কিছু ডাকাত তার নিকট আসলো, তার মালকে ছিনে নিল এবং স্বপ্নের মধ্যে তাকে কি করলো, হত্যা করলো।
আচ্ছা,
ওই ব্যবসায়ী তো সে সাথে সাথে তার চোখ খুলে গেল। তখন চোখ খুলার সাথে সাথে মনে আসলো যে আমার যে আশরাফির যে থলেটা আমি ওই স্থানে রাখছি। তো ওই স্থানে গেল, তো আশরাফিগুলো নিয়ে খুশি মনে যখন পুনরায় আবার বাগদাদ আসলো, তো ইনার আসার পরে নিয়ত হলো যে আমি সর্বপ্রথম আমি গাউসে পাক রহমতুল্লাহি তাআলার সাথে সাক্ষাৎ করব।
সুবহানাল্লাহ।
তো এর মধ্যেই পথের মধ্যে হামদাত রহমতুল্লাহি তাআলাই এর সাথে সাক্ষাৎ হয়ে গেল আর বলতে লাগলো তুমি সর্বপ্রথম গাউসে পাক রহমতুল্লাহি তাআলার দরবারে যাও, কেননা তার দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার তকদিরকে পরিবর্তন করে দিয়েছেন। হায় হায়,
সুবহানাল্লাহ।
তোমার জন্য গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই 17 বার দোয়া করেছে।
আল্লাহ
আল্লাহ পাক ওই দোয়ার মাধ্যমে তুমি যে স্বপ্নে দেখেছো তোমার এটা বাস্তবে ঘটতো, আল্লাহ পাক তার দোয়ার বরকতে তোমার বাস্তবকে স্বপ্ন দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। তখন সে পুনরায় কি গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই এর দরবারে উপস্থিত হলো, তখন গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই বলল আমি তোমার জন্য 17 বার আল্লাহ তাআলার বারগাহে দোয়া করেছি।
সুবহানাল্লাহ।
দেখেন দোয়ার বদরত আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা, আর যেহেতু আমার গাউসে পাক আলহামদুলিল্লাহ যিনি সুলতান আউলিয়া যাকে বলা হয় সকল ওলিদের সরদার, তো তার শান কেমন, দোয়ার বদলুতে শুধু আপনার, আমরা তো শুনলাম মৃত গাছের কথা, তো দেখেন একটা মানুষের জিনার অবস্থা এমন আর কি, মৃত্যু হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাকের দোয়ায় তার দোয়ার বদলুতে
কেমন করছে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন, আর দোয়ার বরকতেই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকারের বিপদ থেকে হেফাজত দান করেছেন।
একটা বিষয় এখানে আমার মনে এই প্রশ্নটা জাগলো যে আউলিয়ায়ে কেরামের কারামত কিংবা আম্বিয়ায়ে কেরামের মুজেজা, যা কিছুই হোক না কেন, এগুলোকে যারা অস্বীকার করে, যাদের মেনে নিতে কষ্ট হয়, একটা কথাই আমি বলি যে আম্বিয়ায়ে কেরাম কিংবা আউলিয়ায়ে কেরাম তাদের কাছে যে অলৌকিক ক্ষমতা প্রকাশ পেয়ে যায়, এসব কিছু কিন্তু আল্লাহ তাআলার দান, এসবই আল্লাহ তাআলার দান। তো আল্লাহ তাআলা তাদেরকে যদি এই সক্ষমতা দান করে থাকেন, সেখানে মেনে নিতে সমস্যাটা কোথায়? ক্ষমতার মালিক মানে সর্বস্ব ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা, আল্লাহ যদি কাউকে দান করে,
আল্লাহর দানকৃত আতাতে, আল্লাহ তাআলার দানে কেউ যদি সক্ষম হন, তার সক্ষমতা মেনে নিতে সমস্যা কোথায়? এখানে একটা জিনিসই বুঝে আসে যে যার মাঝে বোধ শক্তি রয়েছে, যার মধ্যে জ্ঞান রয়েছে, অর্থাৎ পরিপূর্ণ হেদায়েত যারা লাভ করে, তারা কিন্তু আউলিয়ায়ে কেরামের কারামত শুনে কিংবা আম্বিয়ায়ে কেরামের মুজিজার কথা শুনে কখনো কিন্তু আপত্তি
করে না,
অভিযোগ তোলে না।
রাইট,
এটাই বুঝতে হবে যে মূল ক্ষমতার উৎস হচ্ছেন আমার আল্লাহ তাআলা।
রাইট,
তার প্রদত্ত ক্ষমতা বলে আউলিয়ায়ে কেরামের দ্বারা কারামত সংগঠিত হয়, প্রকাশ পায়। তো আমরা যদি আল্লাহ তাআলার ওলিদের মাধ্যমে, কারণ ওলি তারাই যারা আল্লাহর বন্ধু, আর যারা আল্লাহর বন্ধু তাদের দ্বারা কারামত প্রকাশ পায়। তো কারামত যদি কোনো আল্লাহর ওলির দ্বারা প্রকাশই পায়, সেক্ষেত্রে কৃতিত্ব যায় কার?
আল্লাহ তাআলা।
যে আমার আল্লাহর দয়ায় আমার গৌসে পাকের মাধ্যমে এই কারামত সংগঠিত হয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো আল্লাহর ওলিদের তাজকিরা করা মানেই তো আল্লাহ তাআলার তাজকিরা করা, আল্লাহ তাআলার আলোচনা করা, যে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আউলিয়ায়ে কেরামদের যিনি মাথার তাজ, ওলিদের যিনি মাথার তাজ আমার গৌসে পাক, তার মাহাত্ম মর্যাদা এত বাড়িয়েছেন কে? আমার আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা দিয়েছেন।
তো এখানে তো আল্লাহ তাআলার প্রকারান্তে আল্লাহ তাআলারই প্রশংসা
করছি আমরা, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে প্রশংসা করছি। এটা হচ্ছে
বুঝের বিষয়, ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, এটা সাধারণ একটা জ্ঞানের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক
দিন, আমিন আমিন আমিন।
জেনে ছিল জাকির ভাই, যদি আমরা একটা বিষয় দেখি, যারা আমাদের রফিক ভাই যে বিষয়টা বলল, সাধারণ একটি বিষয়, আপনার কারামত যে বিষয়টা, এটা সাধারণ মানুষের জ্ঞানে আসবে না, এটাই স্বাভাবিক, এটাকে কারামত বলা হয়,
এটাকে কারামত বলি।
আর যদি আমরা দেখি দুনিয়াবি নিজাম অনুযায়ী, যদি আমরা দেখি সিস্টেম, যদি কেউ ধরেন আপনি যে সোফার মধ্যে বসে আছেন, যদি আমি বলি যে এই সোফাটা তো খুব চমৎকার, এত সুন্দর, তো যদিও আমি আপনার বাস্তবিক পক্ষে আমি এই সোফার কী করতেছি, প্রশংসা, কিন্তু এর প্রশংসাটা সোফার না, এটা চলে যাবে সুপার যিনি মালিক, যিনি এটাকে কি করছে,
তৈরি করছে,
তৈরি করছে, এটা অটোমেটিক তার কাছে চলে যাবে। যদি আল্লাহওয়ালাদের কারামত নিয়ে আলোচনা হয়, এটা মূলত যখন আমরা আল্লাহওয়ালাদের তাজকিরা বা তাদের আলোচনা হয়, তাদের অলৌকিক বিষয় নিয়ে আলোচনা হয়, মূলত এটার
সৃষ্টিকর্তার
কাছে, সৃষ্টিকর্তার কি হয়ে যায়
আসলে, সৃষ্টিকর্তার দয়া বলেই তো তারা, বা সৃষ্টিকর্তার দান বলেই তারা এই শক্তিগুলো অর্জন করেছেন, বা এই রুহানিয়াত অর্জন করেছেন, বা এই ক্ষমতা তাদের অর্জন হয়েছে আল্লাহ তাবারক ও তালার দান। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। দর্শকের কিছু কল নিব, আর কয়েকটা ফেসবুক পেজে কমেন্টসও আসছে। একজনে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। আমার ভাই দাওয়াত ইসলামের একজন মহাব্বতকারী ছিল, ওর নাম ছিল আলী আজম বাপ্পি। সকল মোবাল্লিগের কাছে দোয়া চেয়েছেন, গতকাল সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা দান করুক, আল্লাহ তাআলা তাকে বেহিসাব মাগফিরাত জান্নাত দান করুক। এবার বাদশা ভাই লেখলেন, মুর্শিদ আমার আত্মার ইমান কাবারটা শুনতে চাই। আরেকজনে বললেন, কাসিদায় গাউসিয়ার কয়েকটি পংক্তি যদি শোনাতেন, সাথেই থাকুন, আমরা চেষ্টা করব। দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে।
আমার নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আত্তারি, আমি থাকি রাঙামাটি। আপনাদের মাতৃ চ্যানেলটা আমি দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে, এই যুগে আমার একটা চ্যানেল পাই খুব সৌভাগ্যবান মনে হয়।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক, সব সময় দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম সাজিয়া খান শিখ, আমি কলকাতা কামাতে আছি। আমি আজকে নাচতে হলে আমারই মনে এই বাসনা,
আমারই মনের এই বাসনা, ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন।
আমি ময় সিংহ থেকে বলছিলাম, আমার নাম তাশরিফ। আমি মাদানী চ্যানেল দেখছি, অনেক ভালো লাগছে। আমি প্রতিদিনই চেষ্টা করি মাদানী চ্যানেল দেখার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মামিন সিং থেকে আপনি আমাদের কল করেছেন, মাদানী চ্যানেল দেখেন, ভালো লাগে, সবসময় সাথে থাকবেন, সবসময় দেখবেন, এভাবে করে উৎসাহ প্রদান করবেন আমাদেরকে, বা কল করবেন, আপনার অভিমত জানাবেন, কি জানতে চান, কি শুনতে চান, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। সোহেব ভাই, আমাদেরকে অনেকেই কল করেছেন বিভিন্ন কালাম শোনার জন্য, যদি স্মরণ থাকে একটু একটু করে আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাগার ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যে দিকে তাকায় দরদিয়া তো কে হনাই, পৃথিবীর যে দিকে তাকায় দরদিয়া তো কে হনাই, জানি যে তুমি রহমত
রহমতের ভান্ডারিয়া রসুল্লাহ জানি যে তুমি রহমতের ভান্ডারিয়া রসুল্লাহ তোমারি জিয়ারতে যায় হজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় হজারো হাজি মদিনায় মাই মদিনে আউ মেরি ঔকাত নহি হগর তুম জো বুলাও তো বরি বাত নহি হদিনে জানে বালো যাও যাও ফিয়ামানিল্লা কভি তো আপনা ভি লগ জায়েগা বিস্তর মদিনে মে তুমারি জিয়ারতে যায় হজারো হাজি মদিনায় এ গরিবে রো তুমি হাও মদদগারিয়া তোমায় যদি না দেখি কি কাজের দোয়াখি যে আমার তোমায় যদি না দেখি কি কাজের দোয়াখি যে আমার কুছ এসা কর দে মেরে কিরদগার আঁখোঁ মে হমেশা নকশ রহে রুয়ে ইয়ার আঁখোঁ মে ও নূর দে মেরে পরবরদিগার আঁখোঁ মে কে জলবা গর রহে রুখ কি বাহার আঁখোঁ মে আর উনহে না দেখা উনহে না দেখা তো কিস কাম কি হে আঁখে কে দেখনে কি হে সারি বাহার আঁখোঁ মে তোমায় যদি না দেখি কি কাজের দোয়াখি যে আমার খাদম মতে দর্দি দয়াবানিয়া রসুল্লাহ দেখাদা উম্মতে দর্দি দয়াবানিয়া দরবার জি তোমার আসে বগদাদ ওয়ালা মুর্শিদ দরবার জি আসে তোমার বগদাদ ওয়ালা মুর্শিদ মনের বাসনা পূর্ণ হয় বগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া নিতে শিফায়ে কামিলা দরবারে হে কামিল নিতে শিকায় কামিলা দরবারে হে কামিল এসেছে গোনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ এসেছে গোনাহের রোগী বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া দরবারে তোমার যে অভাগা হয়ে যায় উপস্থিত 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 সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ সুপ্রসন্ন হয় ভাগ্য তার বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া মুসিবতে যখন ডেকেছি আল মাদদ গাসে পাক মুসিবতে যখন ডেকেছি আল মাদদ গাসে পাক মুসিবতে যখন ডেকেছি আল মাদদ গাসে পাক ইয়া গাস মুসিবতে যখন ডেকেছি আল মাদদ গাসে পাক মুসিবতে যখন ডেকেছি আল মাদদ গাসে পাক শাহজে তুমি এলে মোর বাগদাদ ওয়ালা মুর্শিদ শাহজে শাহজে তুমি এলে মোর বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া আমার পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া আত্তার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে আত্তার তোমার দারে আত্তার তোমার দারে আত্তার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে ইয়া গাস আত্তার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে আত্তার তোমার দারে পুনরায় গিয়ে যেন বলে বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ বাগদাদে আবার এসেছি বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ দরবার যে আসে তোমার বাগদাদ ওয়ালা মুর্শিদ মনের বাসনা পূর্ণ হয় বাগদাদ ওয়ালা মুর্শিদ আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া আমার গাস পিয়া
সুবহানাল্লাহ আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মনকাবা তো শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত শেষ কিছু কথা শেষ কিছু আলোচনাও করি শুনি আমরা রফিক ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা এরপরে সালাতু সালামে দাঁড়াব ইনশাআল্লাহ তাআলা জি রফিক ভাই
প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত সাইয়েদুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহি তাআলা যিনি উস্তাজুল মুহাদ্দিসিন মানে মুহাদ্দিসেরও মুহাদ্দিস তো তার মাজারে তশরিফ নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়েছিল 2005 সালে তো তিনি তার বিখ্যাত কিতাব আশিয়াতুল লুমআত কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আউলিয়া কেরাম আলাই রহমতুল্লাহি তাআলা আলাইহিদের মধ্যে কেউ কারামতের দিক দিয়ে তার সমকক্ষ নেই অর্থাৎ গাউসে পাকের সমকক্ষ
নেই
নেই এমনকি অনেক মাশায়েখে কেরাম বলেন যে তার কারামতের অবস্থা এমন ছিল যেমন মুক্তোর মালার ন্যায়
আল্লাহ
একটা মুক্ত যখন খসে পড়তো তখন সবগুলোই ক্রমান্বয়ে খসে খসে পড়তো এক একটা করে মুক্ত পড়তো অর্থাৎ গসে পাকের কারামত যখন সংগঠিত হতো, তখন পরপর এমনভাবে সংগঠিত, মানে যখন তার উপর জালালিয়াত চলে আসত, তখন এমনভাবে কারামত প্রকাশ পেত যে গণনা করে শেষ করে যেত না। এত মানে কারামত সংগঠিত হতো আমার গসে পাকের দ্বারা। তদ্রূপে এমনই একটি ঘটনা এসেছে বাহজাতুল আসরার কিতাবের মধ্যে, যে হযরত আব্দুল মালিক জয়াল রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি এক রাতে হুজুরে গওসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসায় দাঁড়িয়েছিলাম। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ভিতর থেকে একটি লাঠি বরকতময় হাতে নিয়ে এলেন। আমার মনে হলো যে আহ, হুজুরে গওসে পাক যদি এই লাঠি দিয়ে এই মুহূর্তে কোনো একটি কারামত তিনি দেখিয়ে দিতেন, মানে ইচ্ছা করছিল, দর্শনার্থীর ইচ্ছা করছিল যে আমার গসে পাক যদি একটি কারামত প্রকাশ পেয়ে যেত এই লাঠি দিয়ে। এদিকে মনে করতে না করতেই হুজুরে গসে পাক লাঠিটি মাটিতে গেঁথে দিলেন, তখন সেই লাঠি প্রদীপের ন্যায় আলোকিত হয়ে গেল।
সুবহানাল্লাহ,
প্রদীপের ন্যায় ওই লাঠি আলোকিত হয়ে গেল এবং অনেকক্ষণ পর্যন্ত সেই লাঠি আলোকিত অবস্থায় ছিল। অতঃপর হুজুরে গওসে পাক যখন তা উপড়ে নিলেন, মানে লাঠিটা যখন মাটি থেকে তুলে নিলেন, সেই লাঠি যেমন ছিল তেমনি হয়ে গেল। অতঃপর হুজুরে গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, বাস হে জয়াল, তুমি তো এটাই চেয়েছিলে। দেখুন আমার গওসে পাক যে মুরিদের অন্তরের অবস্থাও তিনি জানেন, বলে দিলেন যে তুমি তো এটাই চেয়েছিলে না, যে লাঠি দ্বারা কোনো কারামত প্রকাশ পাক। কারামতও তিনি সংগঠিত করে দিলেন, কারামতও সংগঠিত হলো আর তিনি অন্তরের অবস্থাও প্রকাশ করে দিলেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
ইনিই হচ্ছেন আমার গসে পাক। এরকম অনেক ঘটনা রয়েছে। সময় কেমন আছে আপনার হাতে আমি তো জানি না, যদি আরো একটি ঘটনা
একটু বলতে পারেন,
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যদি শোনেন তো ইমান উজ্জীবিত হয়ে যাবে। আমার গসে পাকের প্রতি ভালোবাসা, আমি এতটুকু জানি যে আমার গসে পাকের প্রতি যার অন্তরে যতটুকু শ্রদ্ধা রয়েছে, সম্মান রয়েছে, ভালোবাসা রয়েছে, তা আরো বহু গুণে বেড়ে যাবে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে
ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ,
ভাজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে যে হযরত সাইয়েদনা ওমর বাজ্জাজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জুমার দিনে আমি হযরত গওসে আজম রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে জামে মসজিদের দিকে রওনা হলাম। আমার অন্তরে এই খেয়াল এলো যে আজকে একই অন্তরে এই খেয়াল এলো যে আজকে একই আশ্চর্য কথা, যে ইতিপূর্বে যখনই আমি মুর্শিদের সাথে জুমার নামাজে আসতাম তখন লোকেরা সালাম করত, মুসাফাহ করত, ভিড় জমিয়ে যেত, সবসময় ভিড় হয়ে যেত, সামনে অগ্রসর হওয়াটা যেন দুষ্কর হয়ে যেত। কিন্তু আজ কেউ আমার সাথে সালামও করতে আসছে না, মুসাফাহও করতে আসছে না। সালাম ও মুসাফা তো দূরের কথা, চোখ তুলেও আমার দিকে তাকাচ্ছে না। আমার অন্তরে এই খেয়াল আসার সাথে সাথে হুজুরে গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দিলেন। এরপর লোকেরা দলে দলে মুসাফা করার জন্য আমার কাছে আসতে লাগলো। এমনকি আমার আর মুর্শিদে করিমের মধ্যে এতই জটলা সৃষ্টি হয়ে গেল যে তখন পুনরায় আমার ইচ্ছে হলো যে এর চেয়ে তো পূর্বের অবস্থাই
ভালো ছিল,
পূর্বেই ভালো ছিলাম। আমার মনে এই ইচ্ছা জাগার সাথে সাথে তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমাকে বললেন, হে ওমর, তুমি তো এই ভিড়ের চাহিদা পোষণ করেছিলে, তুমি তো এমনটাই চেয়েছিলে যে লোকরা আসুক, মুসাফা করুক, সালাম করুক।
জি জি,
তো তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়।
আল্লাহ,
আমি ইচ্ছে করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, ইচ্ছে করলে তা দূর করে দিতে পারি।
সুবহানাল্লাহ,
এই হচ্ছেন আমার গসে পাক।
গসে পাক,
আর ঠিক এরই ঝলক, মানে এর ঝলক আমরা যদি দেখি আমার আমির আহলে সুন্নাতের মাধ্যমে পাওয়া যায়।
সুবহানাল্লাহ,
দেখুন কোন আল্লাহর ওলি মানে নিজের ভেলায়াতকে, অনেকে এমন আল্লাহর ওলি রয়েছেন নিজের ভেলায়াতের তারা জানেও না যে সে আল্লাহর ওলি হয়ে গেছে, এমনও আল্লাহর ওলি আছে। যেমন অনেক গ্যাদারিংয়ের মাঝে এমনও দেখা যায় যে যেখানে 40 জন আল্লাহর মুমিন থাকে সেখানে একজন আল্লাহর ওলি থাকেন, এবং তিনি নিজের ভেলায়াতের ব্যাপারে তিনি নিজেও জানেন না যে তিনি আল্লাহর ওলি, এবং তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটে যায়। তো আমির এল সুন্নাত, শেখ তরিকাত আমির এল সুন্নাত, দামাত বরকাতমুল আলিয়া, লোকেরা তার সাথে মুসাফা করেন। এমনও দেখা যায় জাকির ভাই, যে শেখ তরিকাত আমির এল সুন্নাত প্রকাশ করেন অনেক সময়, যে মুসাফা করতে করতে হাত ব্যথা হয়ে যায়, দর্শনার্থীদেরকে মুচকি হেসে তাদের সাথে সাক্ষাৎ দিতে দিতে এই গাল গালের চোয়াল ব্যথা হয়ে যায়, আর মুচকি হাসতে হয় তার মন জয়ের জন্য। আর যারা সাক্ষাৎ করে তাদের অন্তরের কাইফিয়াত কি? অনেক দর্শনার্থী এমন বলেছেন যে যখন আমি আমির এল সুন্নাতের সাথে সাক্ষাৎ করেছি, আমার মনে হয়েছে, আমার ভিতরে এই ফিলিংস এসেছে যে মনে হচ্ছে যেন যত দর্শনার্থী সেখানে এসেছেন সবচেয়ে আমির আলে সুন্নাত আমাকেই বেশি ভালোবেসেছেন,
সুবহানাল্লাহ,
আমাকেই বেশি ভালোবাসা দিয়েছেন,
সুবহানাল্লাহ।
এবং প্রত্যেক দর্শনার্থীর অন্তরের কাইফিয়াত এমনই ছিল, কেমন আমার আমির আলে সুন্নাত, কেমন দাওয়াতে ইসলামের শেখ তরিকা। তার এই ভালোবাসার কারণেই কিন্তু দাওয়াতে ইসলামী আজ এত দূর আসতে পেরেছে, তার একনিষ্ঠতা, তার ইখলাস, তার ভালোবাসা আজকে দাওয়াতে ইসলামীকে এত দূর নিয়ে এসেছে,
আলহামদুলিল্লাহ,
মানুষের মাঝে গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে।
জি,
আল্লাহ তাআলা দাওয়াতে ইসলামীকে কবুল করে নিয়েছে,
আলহামদুলিল্লাহ।
আপনি দেখবেন যে দেয়ার ইজ নো এনি আদার অর্গানাইজেশন লাইক দাওয়াতে ইসলামী ইন দিস এরা, এই যুগে দাওয়াতে ইসলামীর মতো আপনি দ্বিতীয় কোনো সংগঠন আপনার চোখে পড়বে না, যা অতি অল্প সময়ের মধ্যে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে,
আল্লাহ তাআলা
পুরো বিশ্বের মাঝে ছড়িয়ে গেছে, এবং মানুষের অন্তরে এই দাওয়াতে ইসলামী জায়গা করে নিয়েছে, স্থান করে নিয়েছে। এটা আল্লাহ তাআলার দয়া নয় তো কি?
অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার দয়া, আর এটা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার ফয়জ ও বরকত,
রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়জ ও বরকত, এগুলো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কেবল শাইখ তরিকাত আমির আল সুন্নাত। সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ধামান রয়েছে, তার যে এক সিলসিলা রয়েছে, তার যে পথ রয়েছে, ওই পথকে আমির আল সুন্নাত আঁকড়ে ধরেছেন এবং ওই পথেই সবাইকে চালানোর চেষ্টা করছেন, যে পথে আল্লাহওয়ালা ব্যক্তিরা চলে গিয়েছেন, যেই পথে আল্লাহ তাআলা নেক বান্দারা চলে গিয়েছেন, যেই পথে চলার জন্য হুকুম করা হয়েছে, আমির আল সুন্নাত আমাদেরকে আপনাদেরকে সবাইকে ওই পথ দেখাচ্ছে, যাতে করে আমরা সঠিক পথ পেয়ে যাই, নাজাতের পথ পেয়ে যাই, জান্নাতের পথ পেয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে থেকে মাদানী কাজের মাধ্যমে নিজের সময় অতিবাহিত করা এবং ইস্তেকামাতের সাথে যেন মহলে থাকতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অন্য একটি দিক নিয়ে আমরা কথা বলবো, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah Alayka, Hum Wahi Beshar Mubad Hai, Tum Wahi Kale Haya Ho, کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کشا ہو یا نبی سلام کا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا جن کے منبر بنے گردنیں اولیاء اس قدم کی کرامت پہ لاکھو سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھو سلام شمعِ بزمِ ہدایت پہ لاکھو ڈال دی قلب میں عظمتِ مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیدا کھو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں عبادت
মেসজে উস আমিরে আহলে সুন্নত পেলা কো সালা মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমায়ে বজমে হেদায়ত পেলা কো সালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।